বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন শুনবেন সূরা বাকারার 207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশ نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন সিরিয়ার রাজনৈতিক নেতৃত্ব ঠিক করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য সব দলের মধ্যে সংলাপ জরুরি। রাশিয়া বলেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগের আগে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক, দুই দেশের সম্পর্কের ম্যাগ দূর করতে দুই পক্ষের গুরুত্ব আরোপ। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যারা বলছেন বাংলা, বিহার, ওড়িশা দখল করবেন তারা ভালো থাকবেন, আর আমরা কি বসে ললিপপ খাব। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন সিরিয়ার রাজনৈতিক নেতৃত্ব ঠিক করার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য বিরোধী সব দল উপদলের মধ্যে সংলাপ হওয়া জরুরি। গতকাল সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়াতে তাহেরের আসাম বা এসটিএস দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইরানের মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন একমাত্র সিরিয়ার জনগণই দেশটির ভবিষ্যৎ এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে, অন্য কেউ নয়। সিরিয়ার ঐক্য এবং জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার উপর তিনি বিশেষ জোর দেন। ইরানের প্রেসিডেন্ট আশা করেন যত দ্রুত সম্ভব সিরিয়ার সামরিক দ্বন্দ্ব এবং সহিংসতার অবসান হবে, যাতে দেশটির জনগণ শান্ত পরিবেশে সহিংসতা, উদ্বেগ এবং বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই তাদের গন্তব্য ঠিক করতে পারে। তিনি আরও বলেন সিরিয়ার সমস্ত নাগরিক এবং বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এর পাশাপাশি সমস্ত পবিত্র স্থান এবং কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীর অগ্রাভিযান শুরুর আগে ইরান সিরিয়ার সরকারকে এ বিষয়ে সতর্ক করেছিল, কিন্তু তারপর সিরিয়া সরকার তাদের পতন ঠেকাতে পারেনি এবং সশস্ত্র গোষ্ঠীর তাণ্ডব ঠেকাতে সিরীয় বাহিনীর অক্ষমতা বিস্ময়কর বলে মনে হচ্ছে। গতকাল বাশার আল আসাদ সরকারের পতনের পর সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহেরের আসাম বা এসটিএস রাজধানী দামেস্ক দখল করে। এরপর আব্বাস আরাকচি এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি তিনি সিরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে বাশার আসাদ রাষ্ট্রীয় বাহিনীর বিষয়ে উদ্বেগ অভিযোগ করেছিলেন। আব্বাস আরাকচি বলেন, সিরিয়াকে রক্ষা করার প্রধান দায়িত্ব সে দেশের সামরিক বাহিনীর, ইরান এই দায়িত্ব নিজের বলে মনে করে না। এ ব্যাপারে ইরান কেবল দিক নির্দেশনা এবং পরামর্শ দিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ঘটনাবলী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অবস্থানকে দুর্বল করবে না। হিজবুল্লাহর হাতে যে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে তা আগামী এক থেকে দুই বছর পর্যন্ত তাদের প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। রাশিয়া বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। গতকাল এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র সংঘাতের সাথে জড়িত কয়েকজন ব্যক্তির সাথে আলাপ আলোচনার পর প্রেসিডেন্ট বাশার আসাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং দেশ ছাড়ার আগে তিনি সরকারি কর্মকর্তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিক নির্দেশনা দেন। শেষ মুহূর্তে প্রেসিডেন্ট আসাদের সাথে যাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে রাশিয়া অংশ নেয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। মস্কো বলেছে, সিরিয়ার সব পক্ষকে সহিংসতা বাদ দিয়ে রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। এই বিষয়টিকে সামনে রেখে রাশিয়া ফেডারেশন সিরিয়ার সব বিরোধী পক্ষের সাথে যোগাযোগ রাখছে। মস্কো আরও জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ার যে সমস্ত ঘাঁটি রয়েছে সেগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে, তবে বর্তমান সময় পর্যন্ত কোনো মারাত্মক হুমকি নেই। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর পরিকল্পনা সম্পর্কে ছয় মাস আগে থেকেই তুরস্ক সরকার জানত। সিরিয়ার প্রেসিডেন্ট গতকাল ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রায় ছয় মাস আগে সিরিয়া সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়ে বিদ্রোহী গেরিলারা তুরস্ক সরকারকে জানিয়েছিল। এই খবর প্রকাশের ব্যাপারে মধ্যপ্রাচ্যে কর্মরত একজন কূটনীতিক এবং সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলোর একজন সদস্যকে সূত্র হিসেবে ব্যবহার করেছে রয়টার্স। সিরিয়ার সূত্রটি রয়টার্সকে বলেছে যে সশস্ত্র গেরিলারা তুরস্ককে তাদের বিস্তারিত পরিকল্পনা জানিয়ে এই হামলার বিরুদ্ধে কোন রকমের হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছিল। সিরিয়ার আরেকটি সূত্র জানিয়েছে, তুরস্ককে না জানিয়ে কোনো গেরিলা গোষ্ঠীরই সামনে এগোনোর পথ ছিল না। এদিকে বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে সিরিয়ায় যেসব সশস্ত্র গোষ্ঠী ক্ষমতা দখল করেছে তাদের প্রতি তুরস্ক এবং পশ্চিমা কয়েকটি দেশের জোরালো সমর্থন রয়েছে। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর এসব দেশ তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত থেকে এক যুগে। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে, বিভিন্ন কারণে দুদেশের সম্পর্কের মধ্যে একটি ম্যাগ এসেছে, সেই ম্যাগটি দূর করতে হবে। বাংলাদেশও বলেছে এটি দূর করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজওয়ানা হাসান বলেন, অপপ্রচারের জবাব লিখিত মৌখিকভাবে বলেছি, যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম, সেগুলো কখনো কখনো ব্যক্তিগত, বেশিরভাগই রাজনৈতিক। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে বাংলাদেশ সরকার না এটির অংশ না এটি কোনোভাবেই বরদাস্ত করছে। যেখানে যেখানে এরকম অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন। আজ দুপুরে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের 21 জন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না, ফলে তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় উপকৃত হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা বলছেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন, আর একথা ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাব। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই, আমরা সবাইকে রক্ষা করব। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার বিধানসভায় এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী গতকাল বলেছেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দিতে হবে, ফাঁপা আওয়াজ দিলে হবে না। বাংলাদেশের মানুষ দিল্লির আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা আগ্রাসন। মুখ্যমন্ত্রী রিজভীকে উদ্দেশ্য করে বলেন, আপনার সেই ক্ষমতা নেই। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের দাবি তুলে মমতা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি আরও বলেন, দাঙ্গা হিন্দু মুসলমানরা করে না, দাঙ্গা করে কিছু সমাজবিরোধী। আমাদের একটি রাজনৈতিক দল বাংলাদেশকে নিয়ে কিছু ভুয়া ভিডিও চড়াচ্ছে উল্লেখ করে মমতা বলেন, বাংলাদেশকে নিয়ে কেউ উস্কানিমূলক বক্তব্য দেবেন না। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বিদেশি মদতপুষ্ট গেরিলারা যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। হায়াতে তাহরির আসাম গোষ্ঠীর নেতৃত্বে গতকাল সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী ক্ষমতা দখল করে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গেরিলারা দূতাবাসের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর ছবি ভাঙচুর করে। এছাড়া গেরিলারা দূতাবাসের জানালা ভাঙচুর করে এবং সেখানে লুটোরতরাজ চালায়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এ সম্পর্কে গতকাল শেষ বেলায় বলেন, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বিদেশি কূটনীতিক ও কনস্যুলার অফিসগুলোর নিরাপত্তা রক্ষা করা। বিবৃতিতে ইসমাইল বাকেই জানান, সিরিয়ায় ইরানের দূতাবাসে কর্মরত সমস্ত কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, দামেস্কে ইরানের দূতাবাস, নিযুক্ত রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে। হায়াত তাহরির আসাম বা এসটিএস এবং মার্কিন সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা গতকাল দামেস্ক দখল করে নেয় এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। সাবেক আল কায়দা কমান্ডার এবং বর্তমানে এসটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে বিজয় ঘোষণা করেন। তিনি বলেন, ভবিষ্যৎ আমাদের। এরপর ক্রেমলিনের একটি অজ্ঞাত সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছে যে সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে রাশিয়ার কর্মকর্তারা যোগাযোগ রাখছেন। এই প্রতিনিধিরা সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে ওই সূত্র বলছেন, সিরিয়ার জনগণের স্বার্থ এবং সিরিয়া ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আমরা রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখব বলে আশা করি। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার ঘটনা প্রবাহের ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর দেশটির রাজধানী দামেস্ক অভিমুখী অগ্রাভিযানের মুখে শনিবার রাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হওয়ার পর রোববার ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার চলমান পরিস্থিতির ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে। পার্স টুডের দর্শক শ্রোতাদের জন্য বিবৃতিটি হুবহু তুলে ধরা হল। সিরিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানাতে চায় যে সিরিয়ার জনগণের ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি তেহরান সবসময় সম্মান জানিয়ে এসেছে। ইরান মনে করে সিরিয়ার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা একমাত্র দেশটির জনগণের রয়েছে। এ কাজে কোনো বিদেশি শক্তির ধ্বংসাত্মক হস্তক্ষেপ কিংবা চাপিয়ে দেয়া কোনো কিছু মেনে নেয়া সিরিয়ার জনগণের উচিত হবে না। এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে অবিলম্বে ধ্বংসাত্মক সামরিক সংঘাত বন্ধ করা এবং সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। এরপর সিরিয়ার সকল রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সংলাপ শুরু করা, যাতে দেশটির সকল মত ও পথের অধিকারী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতকারী একটি জাতীয় সরকার গঠন করা যায়। ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2254 নম্বর প্রস্তাবের ভিত্তিতে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কাজে অতীতের মতো জাতিসংঘকে সহযোগিতা করে যাবে। সিরিয়া যখন তার ইতিহাসের একটি বিপজ্জনক সন্ধিক্ষণ অতিক্রম করছে, তখন সেদেশের প্রতিটি নাগরিকের পাশাপাশি দেশটিতে অবস্থানরত সকল বিদেশি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে দেশটির পবিত্র ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা যেমন রক্ষা করতে হবে, তেমনি আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল দূতাবাস ও বিদেশি মিশনগুলোর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সিরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং দুদেশের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল। আশা করা যায় দুদেশের জনগণের যৌথ স্বার্থ রক্ষার কথা বিবেচনা করে উভয় দেশের নেতৃবৃন্দ প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো মেনে চলবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়াকে পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ বলে মনে করে। কাজেই সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজে যে কোনো ধরনের সাহায্য করতে তেহরান সবসময় প্রস্তুত রয়েছে। এলক্ষ্যে ইরান পশ্চিম এশিয়া অঞ্চলের প্রভাবশালী পক্ষগুলোর সঙ্গে সংলাপ ও আলোচনা অব্যাহত রাখবে। নিঃসন্দেহে ইসলামী প্রজাতন্ত্র ইরান সিরিয়া সহ আঞ্চলিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সিরিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী পক্ষগুলোর কার্যক্রম ও আচরণ বিবেচনায় নিয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে তেহরান।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়ার রাজনৈতিক নেতৃত্ব ঠিক করার বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর জন্য সব দলের মধ্যে সংলাপ জরুরি। রাশিয়া বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগের আগে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক, দুই দেশের সম্পর্কের ম্যাঘ দূর করতে দুই পক্ষের গুরুত্বারোপ। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, যারা বলছেন বাংলা বিহার ওড়িশা দখল করবেন তারা ভালো থাকবেন, আর আমরা কি বসে ললিপপ খাব। শ্রোতা বন্ধুরা, এবারে যাওয়া যাক আমাদের পরবর্তী আসরে।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কাল যে গল্পের সমৃদ্ধ ভাণ্ডার, গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আমরা আজকের আসরে শুনব প্রাচীন একটি ইরানি প্রবাদ। প্রবাদটি হল, তুমি কি আবারও স্বপ্নে দেখো? একটু কৌতূহল উদ্দীপক মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসলে এই প্রবাদের পেছনে একটা গল্প রয়েছে। গল্পটি শুনলে কৌতূহল মিটে যাবে বলে আশা করছি। তাহলে আমরা গল্পে মনোযোগী হই।
বেশ প্রাচীন কালের একটি ঘটনা। ঘটনাটা একজন সহজ সরল মানুষকে ঘিরে। বেচারার তেমন কোনো অর্থ সম্পদ ছিল না, টাকা পয়সা না থাকলে যা হয় আর কি। আত্মীয় স্বজন ভাই বেড়াদারদের কাছেও কোনো গুরুত্ব থাকে না, কিন্তু ক্ষুধার জ্বালা তো মেটাতেই হবে, কিভাবে? সুতরাং সরল মানুষটি তার এক বন্ধুর বাসে গেল। ভাবল বন্ধুর কাছ থেকে অন্তত কিছু সাহায্য সহযোগিতা তো পাওয়া যাবে। বাসায় যাবার পর বন্ধু দরজা খুলে দিল ঠিকই, কিন্তু তেমন খোঁজ খবর নেওয়া কিংবা কুশল বিনিময় করার প্রয়োজন মনে করল না। লোকটি ভাবল বন্ধুর হয়তো কোনো কারণে মন খারাপ, তাই সেও আর জোর করে কিছু বলতে গেল না, রয়ে গেল তার বাসায়। পুরো একদিন তার বাসাতেই থাকল। এত লম্বা সময়ের ভেতরও বন্ধু কোনো কথা বলল না। তারপর কি হল শুনবো একটু পরেই। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
Thank you. সহজ সরল লোকটির বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলছিলাম। আসলে বেড়াতে তো যায়নি, সে গেছে কিছু টাকা পয়সা সাহায্য চাওয়ার জন্য। কিন্তু বন্ধু যেহেতু তার সঙ্গে কোনো রকম কুশল বিনিময় করল না, মনে মনে তাই বলল, করে বন্ধুকে বলবে যে তার হাত একেবারেই খালি, কিছু টাকা পয়সা দরকার। তারপরও লাজ সরমের মাথা খেয়ে যদি চায়ও এবং বন্ধুর অবস্থাও যদি তার মতোই শূন্য পকেট হয়ে থাকে, তাহলে কি হবে? এভাবে নানা বিষয়ে যখন ভাবছিল সে, তখনই তার বন্ধু জানতে চাইল, কি খবর, কি ভাবছ এমন করে, আমার বাসায় তোমার ভালো লাগছে না, ক্লান্ত হয়ে গেছো নাকি? সরল লোকটি বন্ধুর কথা শুনে বলল, না না সেরকম কিছু না, তুমি হয়তো অনেক পরে বুঝতে পেরেছো যে আমি কিছু বলতে চাচ্ছি বা বলার কথা ভাবছি।
তার বন্ধু বলল, আল্লাহ তো আমাদেরকে দুটি কান দিয়েছেন শোনার জন্য, আবার একটি মুখও দিয়েছেন কথা বলার জন্য। ঠিক আছে, বলো তাহলে শুনি তোমার কথা কি, কি চাও তুমি? সরলমনা লোকটি বন্ধুর কথায় আশ্বস্ত হলো ঠিকই, কিন্তু বলতে লজ্জাবোধ করছিল। বলল, আমি যা বলতে চাই মুখে আনতে পারছি না, হয়তো পরে বুঝবে আমি কি চাই আর কি চাই না। টাকা পয়সার সমস্যায় পড়া সরল লোকটির বন্ধু ততক্ষণে বুঝে ফেলল যে ঘটনা কি, কিন্তু না বুঝার ভান করল, কারণ সে নিজেই ছিল অর্থাভাবে দারুণ সংকটে। সুতরাং তার অতিথিকে সাহায্য করার মতো অবস্থা তার ছিল না। সে কারণেই সে নিতান্তই সৌজন্যের খাতিরে বলছিল, মুখ দিয়েছেন বলার জন্য, বলো, যাতে ভবিষ্যতে কোনো একদিন তার বন্ধু তার সম্পর্কে অভিযোগ করতে না পারে। তার যে সাহায্য দরকার সে কথা বলার সুযোগ পায়নি।
বন্ধুটি কিন্তু বুঝতে পেরেও চুপ ছিল, কারণ তার পকেটের অবস্থাও ভালো ছিল না। তবু সৌজন্যের খাতিরে জিজ্ঞেস করছিল, কি ভাবছ? সরল লোকটির আর বলা হয়ে উঠল না। এভাবে রাত হয়ে এলো, ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমের ভেতর স্বপ্নে দেখল যে তার বন্ধু তাকে ডেকে নিয়ে বলছে, কি খবর, তুমি না কিছু একটা বলতে চেয়েছ, লজ্জা পাচ্ছ কেন, বলে ফেলো। সহজ সরল লোকটি বন্ধুর সৌজন্যের জবাবে কাচুমাচু হয়ে জবাব দিল, কেন লজ্জা পাবো না, আরেকজনের কাছে সাহায্যের হাত বাড়াতে কিংবা ধার দেনা চাইতে তো লজ্জা করবেই। বন্ধু জবাবে বলবো, আরে তুমি আমার বন্ধু না, বন্ধুকে বলতে আবার লজ্জা করবে কেন, লজ্জার কোনো কারণ নেই, বলে ফেলো, বলে ফেলো। বুঝতে পেরেছি, তোমার টাকা পয়সা লাগবে তাই না?
সরল লোকটি জবাব দেওয়ার আগেই বন্ধুটি বলল, বুঝতে পেরেছি, কত লাগবে বলো। এবার সরল লোকটি বলল, যত বেশি দিতে পারো ততই ভালো। বন্ধু বলল, বুঝতে পেরেছি, তারপরও পরিমাণটা বললে ভালো হতো না, দেখো আবার এত বেশি চেয়ে বসো না যাতে আমি সেই পরিমাণ দিতে না পারি। সরল লোকটি এবার মুখ ফুটে বলেই ফেলল, হাজারখানেক কয়েক দিলেই হবে। বন্ধুটি জবাবে বলল, মাত্র 1,000, বেশি চাও না। লোকটি বলল, না, 1,000ই আমার জন্য মাথা ব্যথার কারণ হয়ে যাবে, বেশি নেব না। বন্ধু বলল, ঠিক আছে, দরজার বাইরে একটু অপেক্ষা করো, যাব আর তোমার 1,000 মুদ্রা নিয়ে ফিরে আসব। এই বলে বন্ধু চলে গেল।
সরল লোকটি স্বপ্নে দেখছিল বন্ধু তাকে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে টাকা আনতে গেছে। লোকটি তো স্বপ্নে বিভোর হয়ে দাঁড়িয়েই রইল। অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখল বন্ধু টাকার থলি হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। খুশিতে তার তো বাকবাকুম করার মতো অবস্থা। যতই এগিয়ে আসছে ততই সে যেন পাখির মতো উড়বে উড়বে ভাব। হঠাৎ করে কোত্থেকে দমকা হাওয়া ধেয়ে এলো, দরজার পাল্লা ওই বাতাসে এমন জোরে শব্দ করল যে সরল লোকটির ঘুম ভেঙে গেল, স্বপ্ন টুটে গেল। চোখ খুলতেই দেখল সে বন্ধুর বাড়িতে বিছানায় শুয়ে আছে। এত সুন্দর স্বপ্ন ভেঙে যাওয়ায় তার মনটা খারাপ হয়ে গেল, তাই সে আবারও চোখ বন্ধ করে শুয়ে পড়ল।
শুয়ে শুয়ে বলল, তাড়াতাড়ি করো, যত টাকাই দিতে চাও দিয়ে দাও। বন্ধুটি বুঝতে পারল যে সরল লোকটি ঘুমের ভেতর টাকা পাওয়ার জন্য স্বপ্ন দেখেছে, তাই বলল, খামুখা নিজেকে পরিশ্রান্ত করো না, টাকার পেছনে ঘুরে লাভ নেই, কারণ টাকার কোনো খবর নেই। তুমি কি আবারও স্বপ্নে দেখবে? এই ঘটনার পর থেকে যখনই কেউ তার কোনো আশা পূরণ করার জন্য অপূরণীয় স্বপ্ন দেখে কিংবা কল্পনা রাজ্যে ঘুরে বেড়ায়, এই প্রবাদটি তার উদ্দেশ্যে উচ্চারণ করে, তুমি কি আবারও স্বপ্নে দেখবে? তো এই ছিল আজকের প্রবাদের গল্প। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সোনালি সময়,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। সোনালী সময় শীর্ষক অনুষ্ঠানের এ সপ্তাহের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনি যৌবনকাল, যুব সমাজ ও তাদের ব্যক্তিত্বকে ব্যাপক গুরুত্ব দিয়ে থাকেন। এরই আলোকে ইরানের যুব প্রজন্মের মেধাবী ছাত্র, গবেষক ও বিশেষজ্ঞদেরকে আল্লাহর দেয়া মূল্যবান উপহার ও দেশের দায়িত্বশীলদের হাতে থাকা আমানত বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা। তাদের সুরক্ষা এবং সাহায্য সমর্থন দেওয়ার বিষয়ে এক মুহূর্তের জন্যও দায়িত্বশীলদের উদাসীন থাকা ঠিক নয় বলে তিনি মনে করেন। ইরানের যুব প্রজন্মের মেধাবী ছাত্র, গবেষক ও বিশেষজ্ঞরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের এই মহান দেশকে উন্নত, শক্তিশালী, গৌরবান্বিত, মানবজাতির বর্তমান অচলাবস্থা দূরকারী, মানবীয় বিষয়ে সৃষ্টিশীল নতুন বক্তব্য দানকারী ও নতুন ইসলামী সভ্যতার পতাকাবাহী দেশে পরিণত করবে বলে আয়াতুল্লাহিল উজমা খামেনি আশাবাদী।
ইরানকে আরও শক্তিশালী ও আধ্যাত্মিকতায় সমৃদ্ধ করার জন্য সাহসী, শিক্ষিত, ধার্মিক, সৃষ্টিশীল, উদ্যমী, আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদা সম্পন্ন প্রজন্ম তথা বিপ্লবী মানুষ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়ে আসছেন ইরানের সর্বোচ্চ নেতা। তার মতে, প্রতিভাবান যুব সমাজ হচ্ছে এমন প্রজন্মের গতি সঞ্চারক ইঞ্জিনের সমতুল্য। তিনি ইরানের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি আন্দোলনের অগ্রযাত্রাকে আরও বেগবান করার উপরও গুরুত্ব আরোপ করে আসছেন, যাতে যুব প্রজন্ম হতাশ না হয়ে পড়ে। ইরানের সর্বোচ্চ নেতা একই প্রসঙ্গে ইরানের প্রতিভাবান যুব প্রজন্মকে সাংস্কৃতিক দিক থেকে উন্নত করা ও দেশের চাহিদা আর সমস্যাগুলোর সঙ্গে তাদের পরিচিত করাকেও গুরুত্ব বলে উল্লেখ করে থাকেন গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে থাকেন। এই লক্ষ্যে জিহাদি নানা ক্যাম্প বা কর্মশালায় প্রতিভাবান যুব সমাজকে প্রশিক্ষণ দেয়া সহ তাদের প্রতিভার সার্বিক বিকাশের জন্য কার্যকর কিছু কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। ইরানের বিশেষজ্ঞ ও প্রতিভাবান যুব সমাজকে দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ও বিশ্লেষণের ক্ষমতা অর্জন করতে হবে বলেও ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে এসেছেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
ইরানের সর্বোচ্চ নেতা একবার এক ভাষণে ইসলামী এই দেশের মেধাবী যুব প্রজন্মের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের সবচেয়ে বড় ও প্রধান দায়িত্ব হল যে প্রতিভা মহান আল্লাহ তোমাদের দিয়েছেন সেজন্য কৃতজ্ঞ হওয়া এবং এ নিয়ামতকে উপযুক্ত খাতে যথাযথভাবে কাজে লাগানো। তিনি কাজার ও পাহলাবী শাসনামলে ইরানের জনগণের মধ্যে অক্ষমতার অনুভূতি ছড়িয়ে দেওয়ার চেষ্টার কথা তুলে ধরে বলেন, পশ্চিমারা অন্যদের তুলনায় বস্তুগত বিজ্ঞানে বেশি অগ্রসর হওয়ায় নিজেদের উপরের শ্রেণী বলে মনে করছে এবং অন্য জাতিগুলোর ব্যাপারে হীন ধারণা পোষণ করছে। তারা ঐতিহ্যবাহী সভ্যতা ও সংস্কৃতির অধিকারী জাতিগুলোকে নিজেদের চেয়ে ছোট মনে করে, তাদের অবমাননা করছে। এমনকি পশ্চিমারা ইরানি জাতিসহ যেসব জাতির কাছ থেকে একসময় জ্ঞান বিজ্ঞান শিখেছে সেই জাতিগুলোরও অবমাননা করেছে। নিজেদের বড় মনে করে বলেই পশ্চিমারা এশিয়ার অঞ্চলগুলোকে দূরপ্রাচ্য, নিকট প্রাচ্য ও মধ্যপ্রাচ্য বলে অভিহিত করে। অথচ এশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ও পুরনো সভ্যতাগুলোর লালনভূমি। মধ্যযুগেও পাশ্চাত্য যখন অজ্ঞতার অন্ধকারে ডুবেছিল, তখন মুসলিম দেশগুলো জ্ঞান বিজ্ঞানের এক স্বর্ণালী অধ্যায় অতিক্রম করেছিল।
ইরানি জাতির যুব সমাজের কাছে ইতিহাসের কিছু বাস্তবতা তুলে ধরতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি একবার এক সমাবেশে বলেছেন, রেনেসাঁর পর পাশ্চাত্য চিকিৎসা, গণিত, রসায়ন ও জ্যোতির্বিদ্যা সহ নানা বিষয়ে মুসলমানদের লেখা অনেক বই অনুবাদ করে বিজ্ঞান আন্দোলন শুরু করে, কিন্তু নৌবিদ্যা সহ বিজ্ঞানে এগিয়ে যাওয়ার পরপরই পশ্চিমারা এই বিজ্ঞানকে মুসলিম দেশগুলোর উপর তাদের উপনিবেশ চাপিয়ে দেওয়ার কাজে অপব্যবহার করে এবং যুক্ত করে ইতিহাসের বহু কালো অধ্যায়ে। এক শ্রেণীর দরিদ্র মানুষ হঠাৎ ধনী হয়ে গেলে, যেমন আত্মহারা হয়ে নিজের অতীত ভুলে নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবতে থাকে ও নিজের সংকীর্ণ দৃষ্টির আলোকে অন্যদের বিচার করতে থাকে, তেমনি পশ্চিমারা অন্য জাতিগুলোকে হীন দৃষ্টিতে বিচার করতে অভ্যস্ত। ইরানের সর্বোচ্চ নেতা এ প্রসঙ্গে বলেছেন, যখন কোনো একটি দেশকে একটি বিজাতীয় শক্তির দৃষ্টিভঙ্গির আলোকে বিচার করা হয়, তখন দেশটির সব শক্তি আর উপায় উপকরণ ইচ্ছায় ও অনিচ্ছায় ওই শক্তির সম্পদ হয়ে পড়ে।
ইরানের ঐতিহাসিক পরিবর্তন সম্পর্কে যুব সমাজকে সঠিক ধারণা দিতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, গাজার ও পাহলাবী শাসনামলে অযোগ্য আর পরাশক্তিগুলোর ক্রিয়ানক রাজতান্ত্রিক স্বৈর সরকার থাকাই দেশটি হয়ে পড়ে বিজাতীয় শক্তিগুলোর লুটপাটের শিকার, এবং দারিদ্র, দুর্ভিক্ষ, গণহত্যা ও অনগ্রসরতা হয়ে পড়ে দেশটির অবিচ্ছেদ্য অংশ। ইরানিরা নিজেরা কিছু করতে সক্ষম নয় এই ভুল চেতনা শাসকদের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়ার কারণেই এসব ঘটনা ঘটানো সম্ভব হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা এ পরিস্থিতির অবসান প্রসঙ্গে বলেছেন, ইসলামী বিপ্লব ইরানে বড় ধরনের এক পরিবর্তন ঘটায়। পরনির্ভরতার স্থলাভিষিক্ত হয় আত্মবিশ্বাস, আর আল্লাহ সাহায্য করেছেন ইরানিদেরকে। ইরানের উপর দুই প্রধান পরাশক্তি সহ বহু পরাশক্তির মদতপুষ্ট ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় নানা তিক্ততা সত্ত্বেও বহু প্রতিভার প্রকাশ ঘটে। ইরানের যুব সমাজ সে সময় এটা প্রমাণ করে যে খালি হাতেও পরাশক্তিগুলোর মদতপুষ্ট শক্তির মোকাবেলায় জয়ী হওয়া সম্ভব।
ইরানের সর্বোচ্চ নেতা কেবল ইরানি যুবকদেরই গুরুত্ব দেন তা নয়, বরং সারা বিশ্বের যুব সমাজকে সঠিক পথের দিক নির্দেশনা দেয়াকেও তিনি একজন মানবতাবাদী ও শীর্ষস্থানীয় ইসলামী বিপ্লবী ব্যক্তিত্ব হিসেবে নিজের জন্য খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন। আর এ কারণে তিনি পশ্চিমা যুব সমাজকে উদ্দেশ্য করে দুইবার দুটি গুরুত্বপূর্ণ খোলা চিঠি লিখেছিলেন, আর এইসব চিঠির মাধ্যমে তিনি যুব সমাজের কাছে বাস্তবতাকে অত্যন্ত আন্তরিক, সহানুভূতিপূর্ণ ও স্নেহময় পন্থায় তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। প্রখ্যাত মার্কিন বিশ্লেষক ড. কেভিন ব্যারেট এর মতে, ইরানের সর্বোচ্চ নেতার এই পন্থাটি ছিল বাস্তবতাকে তুলে ধরার শ্রেষ্ঠ পন্থা, কারণ তিনি জানেন যে যুব সমাজ অন্যদের তুলনায় নতুন তথ্য বেশি গ্রহণ করে থাকে, আর এক্ষেত্রে নতুন নতুন সামাজিক মিডিয়াকে ব্যবহারের সুযোগকেও তিনি কাজে লাগাতে সক্ষম হয়েছেন বলে মার্কিন ওই বিশ্লেষক মনে করেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালি সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। কথা হবে আবারও আগামী আসরে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসালামের জনৈক হাওয়ারির বংশধর ছিলেন পাদ্রি শামউন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রশ্ন তুলে ধরেন, আর রাসূলুল্লাহ তার সব প্রশ্নের জবাব দেন। ফলে শামউন তার প্রতি ঈমান আনেন এবং তার নবুয়াতকে সত্য বলে স্বীকার করে নেন। পাদ্রী শামুন রাসুলে খোদাকে আকল বা বুদ্ধিবৃত্তির শ্রেণীবিভাগ বর্ণনার অনুরোধ জানালে উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলের নানা শ্রেণী ও সেগুলোর কল্যাণ সম্পর্কে ধারাবাহিক বর্ণনা দেন। সেই বর্ণনার প্রথম অংশ আমরা গত পর্বে তুলে ধরেছি, এবার রয়েছে এর বাকি অংশ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ হল লজ্জা, আর লজ্জা থেকে উচ্ছারিত হয় নমনীয়তা, দয়াশীলতা, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পাহারার প্রতি মনোযোগ, দৈহিক ও মানসিক সুস্থতা, মন্দ থেকে দূরে থাকা, সমৃদ্ধি, দানশীলতা, বিজয় এবং মানুষের মাঝে সুনামের সাথে স্মরণ। এগুলো বিবেকবান ব্যক্তি তার লজ্জা থেকে অর্জন করে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর নসিহত গ্রহণ করে এবং তার অপমানকে ভয় করে। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ ব্যক্তিত্ব ও স্থির চিত্ততা থেকে উচ্চারিত হয়। এক, দয়া; দুই, পরিণামদর্শিতা; তিন, আমানত রক্ষা; চার, খেয়ানত বর্জন; পাঁচ, সত্যবাদিতা; ছয়, লজ্জা স্থানের পবিত্রতা রক্ষা; সাত, সম্পদের পরিশুদ্ধি; আট, শত্রুর বিরুদ্ধে প্রস্তুতি; নয়, অসঙ্গত কাজ করতে নিষেধ করা; দশ, বোকামি বর্জন। বিবেকবানরা এসব বিষয় ব্যক্তিত্ব ও স্থিরচিত্ততা থেকে পেয়ে থাকেন। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তিত্ব ও স্থিরচিত্তের অধিকারী হয় এবং যার মধ্যে লঘুচিত্ততা আর মূর্খতা থাকে না এবং যে ক্ষমাশীল হয় ও মার্জনা করে।
বিশ্বনবী আরো বলেন, আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ অর্থাৎ অব্যাহতভাবে সৎ কাজ করে যেসব সুফল পাওয়া যায় সেগুলো হচ্ছে, এক, অশ্লীল কথাবার্তা বর্জন; দুই, মনের উৎকণ্ঠা থেকে দূরে থাকা; তিন, সতর্কতা অবলম্বন; চার, ইয়াকিন তথা অবিচল বিশ্বাস; পাঁচ, মুক্তিপ্রিয়তা; ছয়, আল্লাহর অনুগ্রহ; সাত, কোরআনের প্রতি সম্মান; আট, শয়তান থেকে দূরে সরে যাওয়া; নয়, ন্যায়কে মেনে নেয়া; এবং দশ, হক ও ন্যায্য কথা বলা। এগুলো বিবেকবান ব্যক্তি ভালো কাজে অবিচ্ছিন্নভাবে সৎ কাজে প্রবৃত্ত হওয়ার ফলে লাভ করে থাকে। ধন্য সেই ব্যক্তি যে নিজের ভবিষ্যৎ ও পরকালের চিন্তায় থাকে আর দুনিয়ার ধ্বংস থেকে শিক্ষা নেয়। আর বুদ্ধিবৃত্তি বা আকলের অন্যতম কল্যাণ মন্দকে ঘৃণা করা থেকে লাভ করা যায়। এক, ব্যক্তিত্ব ও মর্যাদা; দুই, সহিষ্ণুতা; তিন, উপকার করা; চার, পরিকল্পনার উপর স্থির থাকা; পাঁচ, সঠিক পথকে আগলে রাখা; ছয়, আল্লাহর প্রতি বিশ্বাস; সাত, প্রাচুর্য; আট, নিষ্ঠা; নয়, সব অনর্থক কাজ বর্জন; এবং দশ, যা কিছু তার জন্য উপকারী তা বজায় রাখা। এগুলো বিবেকবানেরা মন্দকে ঘৃণা করার মাধ্যমে অর্জন করে থাকে। সুতরাং ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর হক পথে পদক্ষেপ নেয় আর তার পথেই চলে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামুনের প্রশ্নের জবাবে আরও বলেছিলেন, বুদ্ধিবৃত্তির অন্যতম কল্যাণ হিসেবে উপদেশদাতার অনুসরণ থেকে লাভ হয়। এক, বুদ্ধির বিকাশ; দুই, আত্মিক পূর্ণতা সাধন; তিন, ভালো পরিণাম; চার, ভর্ৎসনার হাত থেকে মুক্তি; পাঁচ, গ্রহণীয় হওয়া; ছয়, বন্ধুত্ব; সাত, অন্তরের প্রসারতা; আট, ন্যায়বিচার বা ইনসাফ; নয়, কাজকর্মে উন্নতি; এবং দশ, আল্লাহর আনুগত্যের শক্তি সঞ্চার। ধন্য সেই ব্যক্তি যে নাফসের দ্বারা পরাস্ত হওয়া থেকে নিরাপদ থাকে। এগুলো হল সেই বৈশিষ্ট্য যা আকল থেকে উৎপত্তি লাভ করে। এ পর্যায়ে শামুন বিশ্বনবীকে বলেন, মূর্খদের চিহ্নগুলো আমাকে বলুন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যদি তার সঙ্গে তথা মূর্খের সঙ্গে মেশো, সে তোমাকে কষ্ট দেবে। যদি তার থেকে দূরে সরে যাও, তোমার বদনাম করবে। যদি তোমাকে দান করে, তাহলে তোমার উপর করুণার গর্ব করবে। আর তুমি যদি তাকে দান করো, তাহলে অকৃতজ্ঞ হবে। তাকে যদি কোনো গোপন কথা বলো তাহলে সে খেয়ানত করবে, আর তোমাকে যদি সে কোনো গোপন কথা বলে তাহলে তোমার প্রতি অভিযোগ তুলবে। মূর্খ যদি ক্ষমতাবান হয় তাহলে অরাজকতা করে এবং রূঢ় ও নিষ্ঠুর হয়। যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, যদি আনন্দিত হয় তাহলে সীমা ছাড়িয়ে যায় এবং অবাধ্য হয়, আর যদি দুঃখিত হয় তাহলে নিরাশ হয়ে পড়ে। মূর্খ যদি হাসে তাহলে অট্টহাসি দেয়, আর যদি কাঁদে তাহলে পশুর মতো গর্জন করে। মূর্খ ব্যক্তি সৎ লোকদের সঙ্গে ঝগড়া করে, আল্লাহকে ভালোবাসে না এবং তাকে মান্য করে না, তার কাছ থেকে লজ্জা পায় না এবং তাকে স্মরণ করে না। তুমি যদি তাকে খুশি করো তাহলে তোমার এমন গুণের প্রশংসা করবে যা তোমার মধ্যে নেই, আর যদি তোমার উপর অসন্তুষ্ট হয় তাহলে তোমার প্রশংসাকে বিনষ্ট করবে আর মিথ্যা প্রচারে তোমার বদনাম ছড়াবে। এগুলো মূর্খদের পন্থা।
এরপর পাদ্রী শামুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইসলামের নিদর্শন কি আমাকে বলুন। রাসূল বললেন, বিশ্বাস, জ্ঞান এবং কর্ম। পাদ্রী শামুন প্রশ্ন করেন, ইমানের, জ্ঞানের ও কর্মের চিহ্ন কি। রাসূল বললেন, ইমানের চিহ্ন চারটি: আল্লাহর একত্বের স্বীকারোক্তি, তার প্রতি বিশ্বাস স্থাপন, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস আর তার রাসূলগণের প্রতি বিশ্বাস। আর জ্ঞানের চিহ্ন চারটি: আল্লাহকে চেনা, তার বন্ধুদের পরিচয় জানা, তার ফরজগুলোকে জানা এবং সেগুলোর সংরক্ষণ করা যাতে সেসব সঠিকভাবে সম্পাদিত হয়। আর কর্মের চিহ্ন হল নামাজ, রোজা, জাকাত এবং নিষ্ঠা তথা ইবাদতকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদন করা।
Thank you.